This track was downloaded from FusionBD.com.
Yachel presents Kulasha.
শুরু হয়ে গেছে এথল প্রেজেন্স কুয়াশা। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সঙ্গে আছি শর্মিত। আর প্রতিবারের মতন প্রথম ঘন্টায় আমাদের গল্প রয়েছে, চমৎকার গল্প, ক্লাসিক গল্প রয়েছে। আর তারপরের ঘন্টা শুরু করবো কুয়াশার মূল কাহিনী। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, এথল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এই নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো ফ্রি জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। তো আজকে আমরা প্রথম ঘন্টা যে গল্পটা নিয়ে এসেছি, সেই গল্পটার নাম হচ্ছে নিজাম সাহেবের ভূত। হুমায়ুন আহমেদের লেখা খুবই চমৎকার একটি গল্প আমরা শুনবো। প্রথম পর্ব এখন শুনবো, গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। তারপরের পর্ব শুনবো, ছোট্ট একটা ব্রেক নিয়ে সরাসরি তারপরের পর্বে চলে যাবো। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে আমাকে লিখে পাঠাবেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর সাথে আছে শর্মিন, সঙ্গেই থাকবেন।
পলিথিনের ব্যাগে 5টা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন। মাছগুলো যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিল। এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে। পানি চুয়ে চুয়ে পড়ছে, তার প্যান্ট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে। নিজাম সাহেব লক্ষ্য করেছেন, তার 41 বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সবকটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময় প্রমাণিত হয়েছে। আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই উচিত না। 5টা শিং মাছের দাম নিয়েছে 40 টাকা, ঠকেছেন বলে মনে হচ্ছে। প্রত্যেকটার দাম পড়েছে 8 টাকা। শিং মাছ সস্তা ধরনের মাছ, সাপের মতো কিলবিল করে। এই মাছ 8 টাকা পিস হতেই পারে না। বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচন্ড ধমক খেতে হবে। নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু, তার বুদ্ধিও সরু, বেশ তেজ ভয়াবহ। ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতো হয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্ত জুতে যেত না। বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন। কল্পনা করতে ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, অন্য কিছু মাথায় আসছে না। প্রথমেই ফরিদা বরফ শীতল গলায় বলবে,
মাছ আর তরকারি আলাদা এনেছে তো? ওই দিনের মতো মাছ তরকারি পান সুপুরি সব একসাথে আনুনি তো?
না, সেই ভুল নিজাম সাহেব করেননি, মাছ আলাদাই আছে।
কাঁচা সুপুরি কিন্তু আনতে বলেছিলাম, এনেছ না ভুলে বসে আছো? যেটা বলা হয় সেটা তো দেখে আজকাল মনেই থাকে না।
আজ মনে আছে, বাজারে ঢুকেই প্রথম কাঁচা সুপারি কিনেছেন।
শিং মাছ আনতে বলেছিলাম, এনেছো না? রাক্ষসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছো? তুমি কচি খোকা তো, যে যাই বলে তাই বিশ্বাস করো? আশ্চর্য মানুষ! কত করে নিয়েছে মাছ?
25 টাকা নিয়েছে, 5 টাকা পিস। মিথ্যা কথা তার গলা দিয়ে বের হয় না। তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয়, তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হবে।
5টা মাছ 25 টাকা নিল? বাড়িতে কি টাকা গাছ ফুটে রেখেছো? না তুমি আমাদের বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার, একটা দাম বলবে আর হুট করে সেটা দিয়ে দেবে? মাকি মেঠো হাতায় গিয়ে বড়লোকি চাল দেখাও, দরদাম করতে একটু ভালো লাগে না? না 5 টাকা পেট শিং মাছ কি মনে করে কিনবে? তোমার কি ধারণা এই শিং মাছগুলো শিংটি সোনা দিয়ে পাঠানো?
ফরিদার এইসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে, কোনো উপায় নেই। তিনি যদি বলেন মাছ 15 টাকা হয়েছে, 3 টাকা করে পিস, তারপরেও কথা শুনতে হবে।
ঝিনুকের চুন আনতে বলেছিলাম, এনেছো নাকি সেটাও ভুলে গেছো?
নিজাম সাহেব চমকে উঠলেন, ঝিনুকের চুন আনা হয়নি, কি সর্বনাশ! ভেবে রেখেছিলেন যে সব বাজার শেষ হলে চুনটা কিনবেন, এইটাই ভুল হয়েছে। কাঁচা সুপুরি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল, চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার উচিত ছিল পেছন ফিরে যে দিক থেকে এসেছেন সেদিকে রওনা হওয়া, তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন। প্রাচীন একটা কুসংস্কার আছে, যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না। রাস্তা বদল করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটল। 10 টনের ট্রাক তার গায়ের উপর এসে পড়ল, তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে, ট্রাক থামায় না। ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে, এটা হতে দেওয়া যায় না। 10 টন মাল বোঝাই একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে। তারপরেও তিনি খুবই বিশ্বাস সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি, ইঞ্জেকশনের সুচ ফোটার মতো ব্যথা যা মোটেই ধর্তব্য নয়। ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না, এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল। মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে একে বেঁকে যাচ্ছে, নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না। নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন। বাড়িতে সেই মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে। তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদ তাকে রেহাই দেবে না। নিজাম সাহেব উবু হয়ে বসলেন, মাছ ধরতে গেলেন, ধরতে পারলেন না। আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার ঘটনাটা! এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়েছে, রাস্তার উপর শত শত লোক জমে গেছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন, কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না, তিনি নিজে। এই দৃশ্য দেখার পরও তার বুঝতে কিছু সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন। অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয়, তিনিও তাই হয়েছেন। ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পাচ্ছে না, তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে, তিনি শিং মাছ ধরতে পারছেন না, মাছগুলি হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল, ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক, এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল, এখনো প্যান্টটা ভেজা। ভেজা প্যান্ট থেকে আসলে গন্ধ আসছে, ভূতেরা তাহলে গন্ধ পায়? এই রহস্যময় ব্যাপারটার মানে কি কে জানে, তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছে করছে না। মাথা ভো ভো করে ঘুরছে, ধাতস্থ হতে সময় লাগবে, সিগারেট খেতে পারলে হতো। ভূতরা সিগারেট খায় কিনা তিনি জানেন না। অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচন্ড ভিড়, পুলিশ চলে এসেছে, ট্রাফিক পুলিশ পোপো করে বাসি বাজাচ্ছে। ঘটেছে কি ব্যাপারটা সবাই এক নজর দেখতে চায়। তিনি ওকে দিলেন, এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই, নিজের ডেড বডি, অথচ তিনি নিজে দেখতে পাচ্ছেন না। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? তিনি ফাঁক ফোকর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলেন। এমন সময় তার পিঠে কে যেন হাত রেখে বলল, আপনি মারা গেছেন। নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, জি। নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগলো, খুবই আফসোসের কথা, ভেরি স্যাড। লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন, যখন মানুষ ছিল তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি, ভূত হওয়ার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন, এটা তুচ্ছ করবার মতো ব্যাপার নয়। আপনার নাম কি? নিজাম, নিজামুদ্দিন। আমার নাম মুতালেব, আমিও আপনার মতো ভূত। ওই যে টাইলসের একটা দোকান দেখছেন, ইউরেকা টাইলস,
আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার।
ও,
দোকানের মধ্যেই বাপে ছেলে বেকায়দায়, সঙ্গে সঙ্গে মৃত্যু, হাসপাতালে নেবারও সুযোগ নেই।
ও,
তারপর থেকে এইখানেই আছি, রাতে দোকানে ঘুমাই।
নিজাম সাহেব আবারও বললেন,
ও, মেইন রোডের উপর দোকান, ট্রাক ফ্রাক সারা রাত চলে, ঘুম ভালো হয় না।
ভূতদের ঘুমের প্রয়োজন হয় তার জানা ছিল না, ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না, ধীরে ধীরে সব জানবেন। মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে, সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে। মোতালেব বলল,
এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন স্যার, চলে যান।
নিজাম সাহেব বললেন, কোথায় যাব?
ভাবির কাছে চলে যান, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, ভাবির আশেপাশে থাকলেও একটা সান্ত্বনা।
যাব কিভাবে?
রিক্সা করে চলে যান, আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না, চালু একটা রিক্সা দেখে লাফ দিয়ে সিটে উঠে বসে পড়ুন। আপনার বাসা কোথায়?
কলা বাগান।
ওইদিকে যাচ্ছে এমন একটা রিক্সায় উঠে বসুন, আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করেই যাই, তবে রিক্সার আলাদা একটা মজা।
নিজাম সাহেব চুপ করে আছেন, এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায়, এখন দেখা যাচ্ছে ব্যাপার সেরকম নয়। চলাফেরার জন্য তাদেরও রিক্সা ব্যক্তিক এগুলো লাগে। মোতালেব বলল,
স্যারের মনটা এত খারাপ কেন?
নিজাম সাহেব বললেন, না না, মন খারাপ না, একটু ইয়ে লাগছে, কথা নেই বাচ্চা নেই, হঠাৎ ভূত হয়ে গেলাম।
মোতালেব বলল, একটু ইয়ে তো লাগবেই, শুধু একটু না, অনেকটুকু ইয়ে লাগবে। আধ ঘন্টা আগেও ছিলেন মানুষ, এখন হয়েছেন ভূত। আমি যখন প্রথম ভূত হই, কি অভিজ্ঞতা, কি করবো না করবো কিছুই জানি না। তখন ছিল ঘোর বর্ষা, বুঝলেন ভাই সাহেব, আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম, তার কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছে করলেই যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতাম। আমরা হলাম ভূত, দরজা বন্ধ থাকুক বা না থাকুক, আমরা যে কোনো ফুটো ফাটা দিয়েই ঢুকতে পারি, তাই না?
কিছু না বুঝে নিজাম সাহেব বললেন,
জি বুঝলেন ভাই সাহেব, যেহেতু কিছুই জানি না, সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি, মুখে কফ বসে গেল, খকর খকর করে কাশি।
নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভূতদের সর্দি হয়? মোতালে বিরক্ত হয়ে বলল,
ব্যাঙে যদি সর্দি হতে পারে, ভূতের হবে না কেন? আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ?
নিজাম সাহেব কিছু বললেন না, তার মাথায় সব তালগোল পাকিয়ে যেতে লাগলো। মোতালেব বলল,
শুধু শুধু দেরি করছেন কেন স্যার, চলে যান, ভাবির পাশে বসে থাকুন। আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আচার পিছার খেয়ে কাঁদবে, ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন। একটা রিক্সা নিয়ে চলে যান, তবে চোখ কান খোলা রাখবেন, একটু কেয়ারফুল থাকবেন আর কি।
কেয়ারফুল থাকবো কেন?
কিছু সন্ত্রাসী ভূত আছে, চাঁদাবাজ, ভদ্রতা বলতে কিছুই জানে না, মানুষ থাকতে যেমন বধ ছিল, মরে আরো বধ হয়েছে, অকারণে মারধর করে।
নিজাম সাহেব আপকে উঠে বললেন, সে কি?
পরশুদিনের ঘটনা, একটা পাজিরো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, নতুন গাড়ি দেখে লোভ লাগলো। গাড়ির প্রতি আমার আবার একটা দুর্বলতা আছে, বিকেলের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগতো। পাজেরো দেখে লোভ সামলাতে পারলাম না, লাফ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম। গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে, পাম গিটেই রেড লাইট, গাড়ি থামছে। আমি বেকুবের মতো মাথা বের করেছি, আমাকে দেখেই চার পাঁচ সন্ত্রাসী ভূত হইচই করে ছুটে এলো। আমি কিছু বোঝার আগেই জানালা দিয়ে টেনে বের করে ফেলল, দিও ভোলাই। এখন আমার হাতে পায়ে ব্যথা।
নিজাম সাহেব শুকনো গলায় বললেন, সর্বনাশ।
অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয়। অপঘাতে মারা যায় কারা? সন্ত্রাসী, খুনি, জাদাবাজ। আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মে। কাওলান বাজারে এক খুনি ভূত আছে, রামদা হাতে বসে থাকে। কাউকে দেখলেই হু হু করে রামদা হাতে ছুটে আসে। ভাই সাহেব, কাওলান বাজার এলাকার দিকে ভুলেও যাবেন না।
জি আচ্ছা।
মিরপুর চার নম্বরেও যাবেন না।
ওইখানে কি?
মিরপুরে আছে দুই ভাই, সজরুল বজরুল। দুই ভাই ভয়ঙ্কর। আমার ফ্যামিলি থাকে মিরপুরে। দু বছরের পর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি না, মন মানে না, দেখতে ইচ্ছে করে। বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছে। বাসায় ওঠার আগে দুজনের হাতে ধরা পড়লাম। কিরিচের এক কোপে তারা আমার ডান পা হাঁটু নিচ থেকে কেটে ফেলল। তারপর সেই কাটা পা নিয়ে কি খুশি, ফুটবলের মতো ছোড়াছুড়ি করে। ওরা পা নিয়ে লাফালাফি করছিল, আমি সেই ফাঁকে কোনো ক্রমে পালিয়ে এসেছি। দুমাস ভুগলাম, দুমাসে নতুন পাও গজালো।
পাও গজায়?
তা গজায়, নিজের মতো গজায়। ভূত হবার এই এক সুবিধা। যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায়, খুব মনে কষ্টে ছিলাম। তারপর একদিন দেখি পা গজিয়েছে, দেখুন না।
ভদ্রলোক পাজামা পরেছিলেন, পাজামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন,
গজানো পা আসলে পায়ের মতো হয় না, দুর্বল হয়, জোর পাওয়া যায় না। তবু যে পা গজায় সেটা তো কম না, বুধ জীবনে দুর্ঘটনা লেগেই থাকে। হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল।
মাথাও কি গজায়?
মাথা কাটা পড়লে মাথাও গজায়, সে মাথা সাইজে ছোট হয়।
নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভাই সাহেব আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? একা যেতে ভয় ভয় লাগছে। মোতালেব সঙ্গে সঙ্গে বলল,
চলুন। আপনার উপর মায়া পড়ে গেছে, আপনাকে একা ছাড়তেও ইচ্ছে করছে না। ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে বলুন।
মোতালেব গান ধরল, গলায় সুর বেশ ভালো, একটু নাকি নাকি, তারপরে শুনতে খারাপ লাগছে না। কয়েকজন গিয়ে বলল,
স্যার কি গান বাজনার চর্চা আছে নাকি?
জি না।
চর্চা থাকলে ভালো হতো, আমাদের সময় কাটে না তো, গান বাজনা করে সময় কাটাই। চলুন রওনা দিই। রিক্সায় যাবেন না গাড়িতে? রিক্সায় যাওয়াই ভালো, আপনার তো নিশ্চয় চলন্ত গাড়িতে লাভ দিয়ে ওঠার অভ্যাস নেই, শিখে যাবেন। বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে, সংগ্রাম করতে হবে। বুদ্ধের জীবন হলো সংগ্রামী জীবন।
নিজাম সাহেব চমকে উঠলেন, বুদ্ধের জীবন সংগ্রামী জীবন, তার মানে কি? বেঁচে থাকতে সংগ্রাম, মরার পরেও সংগ্রাম? কি ধরনের সংগ্রাম মোতালেবকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো। মোতালেবকে জিজ্ঞেস করা হলো না, তার আগেই সে গান ধরল। নিজাম সাহেবের ভালো লাগলো, মোতালেবের গলা আসলেই ভালো, তাল কেন ঠিক আছে। নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন, মোতালেব গান থামালো।
তার
জি
একটা খালি রিক্সা যাচ্ছে, চলুন উঠে পড়ি। আমার হাত ধরে লাফ দিন, হাই জাম্প। ছোটবেলায় হাই জাম্পের নেই?
জি না। ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাফ দিলেন। রিক্সার পাটাতনে গড়িয়ে পড়লেন, মোতালেবটাকে সিটে টেনে তুলল। নিজাম সাহেব বললেন, রিক্সার প্যাসেঞ্জার উঠলে আমরা কি করবো? মোতালে ভাই তুলতে তুলতে বলল,
আহ কোনো সমস্যা নেই, তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে থাকব। ভূত হবার এও এক মজা, মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায়।
মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর বলে মনে হলো না, তিনি কিছু বললেন না। রিকশার হুড ধরে বসে রইলেন। হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন, অস্বস্তিকর ব্যথা, যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকা ভাবে তাকে পেছন দিকে টানছে। ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিকশা যতই এগুচ্ছে ততই বাড়ছে। মোতালেবকে ব্যাপারটা বলবেন কিনা তিনি বুঝতে পারছেন না। ভৌতিক ব্যাপার সে হয়তো অনেক ভালোই জানে, রিক্সায় চললে সব ভূতেরই হয়তো পিছু ব্যথা করে, এটাই নিয়ম। ব্যথাটা বাড়ছে, কিছুতেই যাচ্ছে না। ব্যথা কমাবার জন্য নিজাম সাহেব খুব খুব করে কাশলেন। মোতালেব মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বলল,
কাশছেন কেন?
কাশি আসছে এই জন্য কাশলাম। ভূতদের কি কাশা নিষেধ?
কাশা নিষেধ না, আপনার কাশির ধরনটা ভালো না, পিঠে ব্যথা আছে নাকি?
নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ আছে।
মেরুদণ্ডে?
জি।
সর্বনাশ, লাফ দিয়ে নামুন রিক্সা থেকে।
নিজাম সাহেব রিক্সা থেকে লাফ দিয়ে নামলেন, ভীত গলায় বললেন, কি হয়েছে?
সারে সর্বনাশ হয়ে গেছে, পিছন দিকে দেখেন।
নিজাম সাহেব পিছন ফিরে দেখলেন, তার পিছনে রঙিন এক ফিতা, ফিতার এক মাথা তার পিঠে লাগছে, অন্য মাথা বহু দূর চলে গেছে। মোতালেব বিরক্ত হয়ে বলল,
কিছু বুঝতে পারছেন?
জি না।
আরে ভাই, আপনি তো এখনো মরেন নাই, মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে। কিছু নির্বোধ ডাক্তার আছে না, রোগীকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয়। একজন মরতে চাচ্ছে, মরতে দাও, তা দেবে না, বাঁচিয়ে তুলবে, বাঁচিয়ে তুলে লাভটা কি?
নিজাম বললেন, ফিতার ব্যাপারটা বুঝতে পারছি না।
আপনার রক্ত মাংসের সবজির সঙ্গে এই ফিতা লাগানো, ফিতায় টান পড়ছে, তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে, ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে। ওই শরীরে ঢুকতে চান?
বুঝতে পারছি না।
কোনো দরকার নেই, যা আছেন ভালো আছেন, দেখি চেষ্টা করে ফিতা চিনতে পারি কিনা, আপনিও হাত লাগান। আরো কয়েকজন ভূত পেলে বেশ ভালো হতো, একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম। আপনি দাঁড়িয়ে থাকুন, আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি। খবরদার যাবেন না, এই টেলিফোনের খাম্বা ধরে দাঁড়ান, দু হাতে শক্ত করে খাম্বা ধরে থাকুন, নয়তো ফিতার টানের চোটে উঠে চলে যাবেন, মহা বিপদে পড়লাম দেখি।
নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন, পিঠের টান বাড়ছে। তার একবার মনে হলো খাম্বা শুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে, এমন টান। ইতিমধ্যে মোতালেব তিন চারজন ভূত নিয়ে উপস্থিত, তারা ফিতা ছেঁড়ার চেষ্টা করছে, লাভ কিছু হচ্ছে না। এক সময় টান প্রবল হলো, নিজাম সাহেব টেলিফোনের খাম্বা ছেড়ে দিলেন। তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন, ভয়াবহ অবস্থা। নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে। নিউরোলজির সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল ইসলাম, হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন,
অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা রোগীর বেঁচে থাকার কথা। অবশ্যই 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না, তারপরও আমি আশাবাদী। চোখের মণিতে আলো ফেলে দেখুন তো, আর রিফ্লেক্স অ্যাকশন কেমন?
একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন। চোখের মণি বড় বড় হয়ে আছে, নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা। তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন। কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না। স্যার, নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে, বোধহয় দৌড়ে এসেছে, হাঁপাচ্ছে। নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন। মোতালেব বলল, খামাখা হাত বসে আছেন কেন? এরা তো মনে হয় আপনাকে বাজাবে, শরীরে ঢুকে পড়ুন। কোন দিক দিয়ে ঢুকব? চোখের মনি দিয়ে ঢুকে পড়ুন, চোখের মনি দিয়ে ঢোকাটা সহজ হবে। ভয় লাগছে তো, কচি খোকা নাকি ভয় লাগছে? ভাবির সঙ্গে দেখা হয়েছে? না। সে কি হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে? ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে, বেচারি বোধ হয় খুব বাপ ভক্ত, রান্নাকাটি দিয়ে ভাবে করছে, বলার না, খুব কাঁদছে। আরে শুধু শুধু কথা বলে সময় নষ্ট, ঢুকে পড়ুন তবে। নিজাম সাহেব তার চোখের মনির ভিতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন। যে ডাক্তার চোখের মনির উপর আলো ফেলছিল সে আনন্দিত গলায় বলল, রিফ্লেক্স অ্যাকশন ভালো, চোখের মনি ছোট হচ্ছে, এ যাত্রা বোধ হয় টিকে গেল। চাকের নিচে পুরো বেঁচে যায় এই প্রথম দেখলাম, একই বলে ভাগ্য।
আবার স্বাগত এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আর খুব চমৎকার গল্প শুনছিলাম আজকে আমরা হুমায়ুন আহমেদের লেখা নিজাম সাহেবের ভূত। খুবই চমৎকার, মানে আমি একেবারে কি বলবো, একদম গল্পের মধ্যে ঢুকে গিয়েছিলাম, যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম নিজাম সাহেব আর সেই ভূতকে। আর এবার জানিয়ে দিচ্ছি এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ডারিতে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, না এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করুন 1213 নাম্বারে। আর চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছি শারমিন। আর এরপরে আমরা চলে যাব রাত 12টার খবর শুনতে, তারপরে ফিরে এসে শুনবো কুয়াশার মূল কাহিনী রাত 12টার খবরের পর। কিন্তু তার আগে এখন অনেক বন্ধুরা SMS পাঠিয়েছেন, দেখি তাদের SMS, তারা কি লিখেছেন SMS এ। আচ্ছা একদম শুরুর দিকে যাই। প্রথম যিনি SMS পাঠিয়েছেন মানিকগঞ্জ থেকে রবি, লিখেছে, এই জীবন একদিন, এই জীবন তো একদিন চলে যাবে, চলতে চলতে থেমে যাবে। আচ্ছা খুব ভালো কথা। আর বেবিলন চাকমা লিখেছেন অনেকদিন পর বুড়িঘাট থেকে, লিখেছে, আপু অনেকদিন পর SMS করলাম, আশা করি আজকে খুব ভাত পাবো। আমি আশা করছি। সঞ্জিদা লিখেছে কুর্মিটোলা থেকে, আপু আমার মাই মানডে ইজ নট ফুলফিল উইদাউট কুয়াশা, কুয়াশা ইজ রিয়েলি আ অসম অসম প্রোগ্রাম। আচ্ছা খুব ভালো কথা। আর হাই শামিন আপু, হাফিজুল লিখেছেন যে প্রথম SMS করেছেন তিনি, অনেক ধন্যবাদ আপনাকে সে কারণে। শামিন আপু আমার নামও তোমার নামের মতো, আমিও তোমার মতো আরজে হতে চাই। আরজে তো আমার নাম না, আরজে হচ্ছে রেডিও জকি, আমি হচ্ছে এই কাজটা করি, কথা বলার কাজটা করি, সুতরাং আমার নাম শারমিন, আমি ভেবেছিলাম তোমার নামও হয়তো শারমিন। এনিওয়েজ, জিহান লিখেছে, হাই আপু, আমি ইওর নিউ লিসনার, প্লিজ ওয়েলকাম মি। ওয়েলকাম জিহান। শারমিন আপু ভালো আছেন? শাহজাহান, হ্যাঁ আমি ভালো আছি। কুয়াশা অনেক ভালো লাগছে আপু, থ্যাংকস। হপু, অপু নাম শুনেছি, হপু নাম আমি কোনোদিন শুনিনি, ডাক নাম বোধ হয়। হৃদয় লিখেছে হাজারিবাগ থেকে, শামিন আপু আই লাভ কুয়াশা, আপু কেমন আছেন? আমি ভালো আছি। আকরাম লিখেছে চিটাগং থেকে, আজ ফার্স্ট SMS করলাম, ভয় পাবো তো, দেখা যাক। শামিন আপু আমি জুবাইর, আমার কুয়াশা শুনতে খুব ভালো লাগে। মোহাম্মদ মুমিন লিখেছে, আপু আমি অনেকদিন পর কুয়াশা শুনছি, চিটাগং থেকে লিখেছেন তিনি, অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সুলতান মাহমুদ জয়দেবপুর গাজীপুর থেকে লিখেছেন, হাই শামিন আপু অনেকদিন পর কুয়াশা শুনছি, বেশ ভালো লাগছে, আই লাভ কুয়াশা। আবু ইউসুফ চিটাগং হাটহাজারি থেকে লিখেছে, শামিন কেমন আছেন? কুয়াশা আমার অনেক ভালো লাগে, আমার ভয় লাগে না একটু। সাদিয়া লিখেছে, এবিসি রেডিওতে আমার ফার্স্ট এসএমএস, শুনতে খুব ভালো লাগছে। আজকের গল্প ভয়াবহ হবে, আমি প্রথম এসএমএস পাঠালাম, আপনি কিন্তু নাম পাঠাননি আপনার। নিরালা লিখেছে চিটাগং থেকে, শামিন আপনি আমার আমরা চার ফ্রেন্ড মিলে তোমাকে শুনছি, সোহা, জায়রা আর ওয়াকিয়া। আচ্ছা, আর ফার্স্ট স্টোরিটার জন্য আমাদের পক্ষ থেকে অনেক থ্যাংকস। আয়ানা লিখেছে, হ্যালো, আমি আপনার অনেক ফ্যান অ্যান্ড রিয়েলি আই লাইক ইউ। তাহসিন লিখেছে, আপু আমি কুয়াশার নিয়মিত লিসনার, আজ ফার্স্ট এসএমএস করলাম, কুয়াশা ছাড়া লাইফ ইম্পসিবল, আই লাভ কুয়াশা। কে এম জুবাই লিখেছেন, টাঙ্গাইল থেকে, আয় শামিন আপু আমি তোমার রেগুলার লিসনার, এই প্রথম লিখলাম। শামিন আপু আমি কুয়াশার নিয়মিত শ্রোতা, আমি কুয়াশাকে অনেক ভালোবাসি, আমি কর্ণফুলী নদীর মাঝখান থেকে শুনছি, মোহাম্মদ পেয়ারুল ইসলাম। ফয়সাল লিখেছেন চিটাগং থেকে, শামিন আপু আমি আজ প্রথম এসএমএস করলাম, আগে কখনো করিনি, প্লিজ আজ আমার এসএমএসটা পড়বেন, আজ কিন্তু আমি অনেক আগ্রহে কুয়াশা শুনছি, আশা করি আপনার আগ্রহের আগ্রহটা শোনার যে আগ্রহ সেটা আমি পূরণ করতে পেরেছি এসএমএসটা পড়ে। মেঘ তুর্য লিখেছে বুড়িঘাট থেকে, আপু আমি আর বেবিলন কুয়াশা শুনতে শুনতে ভয় আমরা দুজন ভূত হয়ে গেলাম। ওকে, আরো ভয় পাবো, আরো রহস্য আছে, ভয় আছে, সবই আছে, কিন্তু রাত ১২টার খবরের পর চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে শারমিন, ফিরে আসবো রাত ১২টার খবরের পর, সঙ্গেই থাকবেন। মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যাবে, বড় মেয়ে ঐশী এবং ছোট মেয়ে তাশফিয়া। অফিস থেকে রিটায়ার করার পর এই দুই মেয়েই তার দুনিয়া। তার স্ত্রী শাহিনুর বিশেষ একটি কারণে অস্ট্রেলিয়ায় বাস করছেন, যথাসময় সেই গল্প বলা হবে। এদিকে তারা বাংলাদেশে খুব একটা খারাপ আছেন এমন কোনো কিছু না, তবু হঠাৎ করে হাফিজ সাহেবের ঢাকার মধ্যে থাকতে কেন জানি দম বন্ধ হয়ে আসছে। আর দম বন্ধ হবে নাই বা কেন, শহরের যে অবস্থা, এত জ্যাম ট্যাম ফেস করে এখানে থাকা মানেই বোকামি। তবুও যে কেন এত মানুষ এই বোকামি করে চলছে তা কিছুতেই বুঝতে পারেন না হাফিজ সাহেব। তাছাড়া তার মেয়েদের ইউনিভার্সিটিও এখন বন্ধ, এক সপ্তাহ লম্বা একটা ট্যুর তো দেওয়াই যায়। হাফিজ সাহেব ঢাকার উত্তরায় থাকে, তার প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে সারা দিন বই পড়া। তার ছোট মেয়ে তাশফিয়াও একদম তার মতোই বই পড়তে ভালোবাসে, ব্যতিক্রম শুধু বড় মেয়ে ঐশী। কি সমস্যা মেয়েকে কে জানে, সবার মাঝে থেকেও কেমন যেন একা একা থাকতে বেশি পছন্দ করে, মাঝে মাঝে আবার খুব জমিয়ে আড্ডাও দেয়, কিন্তু অদ্ভুত কোনো এক কারণে আড্ডার থেকে নিঃসঙ্গতাই বেশি পছন্দ এই মেয়েকে। হাফিজ সাহেব মেয়েদের ব্যাগ গুছাতে বলে বারান্দায় এসে বসে চা খাচ্ছিলেন, তার সবকিছু গোছানো শেষ, থাকবেন তো মাত্র এক সপ্তাহ, এত গোছানোরই বা কি আছে, কিন্তু মেয়েগুলোকে এতবার বলবার পরও কেন যে এত দেরি করছে কে জানে। তিনি নিজ থেকেই মেয়েদের খোঁজ নিতে গেলেন।
কি ব্যাপার রে মা, এত সময় লাগছে কেন তোদের?
আমার পিঙ্ক ড্রেসটাই খুঁজে পাচ্ছি না, আপুর ব্যাগ মনে হয় রেডি। হ্যাঁ আমি রেডি বাবা।
তাশফিয়া, পিঙ্ক ড্রেসই পড়তে হবে এমন কোনো কথা নেই, যেগুলো পাচ্ছি সেগুলো দিয়ে গুছিয়ে নে, থাকবো তো মাত্র সাত দিন, এত কিছু নিয়ে তো কোনো লাভ নেই।
তুমি আরেক কাপ চা খাও তো বাবা, আমি পিঙ্ক ড্রেস ছাড়া যাবই না, তুমি চা খেতে খেতে আমি খুঁজে বের করে ফেলবো।
ট্রেন তার সময় মতো ঠিকই চলে যাবে, যা করবার ১০ মিনিটের মধ্যে কর।
আমি করছি তো বাবা, তুমি যাও।
হাফিজ সাহেব তার দুই মেয়ে ঐশী এবং তাশফিয়াকে নিয়ে রওনা হলেন গ্রামের বাড়ি খুলনায়, খালিশপুর থেকে অনেক ভেতরে হাফিজ সাহেবের গ্রামের বাড়ি। ট্রেন থেকে নেমে অনেকখানি পথ ভ্যানে কিংবা রিক্সায় যেতে হয়, বলা যায় তিন চাকার রিক্সা থেকে চার চাকার ভ্যানই এখানে বেশি চলে, তাই বেশিরভাগ সময় ভ্যান গাড়ি করেই যাওয়া হয়। তবে রাত হলে একটু সমস্যা, গ্রামের পথ ধরে যাওয়া একদিক থেকে যেমন মজার অন্যদিক থেকে তেমন বিপজ্জনক। না, ভয় তো সবসময় চোর ডাকাতের থাকে এমন কিন্তু না। গ্রাম দেশে অনেক রকম কথাই তো লোকজন বলে, এই রাস্তা নিয়ে অনেক গুজব রয়েছে, অনেকে নাকি অনেক কিছু দেখে এখানে, কিছু মানুষ নাকি আবার এখানে আসলে পথ হারিয়ে ফেলে। তবে হাফিজ সাহেবের চোখে কোনো ভয় তেমন না দেখা গেলেও অনেকদিন পর জোনাকি পোকা দেখে উনি বেশ ভালোই মুগ্ধ হলেন। কাশফি এবং ঐশীও ঝোপের মধ্যে জোনাকির ঝাঁক দেখছেন।
বাবা, এগুলো জোনাকি পোকা না?
হ্যাঁ, সুন্দর লাগছে তাই না রে?
অনেকদিন পর দেখলাম তো, কনফিউজ হয়ে গেছিলাম। আপু তোর মনে আছে না, ছোটবেলায় যে একবার কাঁচের বোতলে করে আমরা জোনাকি পোকা ঢুকিয়েছিলাম?
হ্যাঁ মনে আছে।
তোর সমস্যা কি রে আপু, সবসময় তো মন মরা হয়ে বসে থাকিস কেন?
আমার মন মরা তাই।
ভালো কথা বললেও সমস্যা
কি শুরু করলি তোরা, ভ্যানে বসেও এরকম ঝগড়া?
বাবা আমি ঝগড়া করছি না, আমি কেন ঝগড়া করবো, আমি ভালো কথা বললেও। এটা কিসের শব্দ বাবা?
মনে হয় পেঁচা।
বাবা, পেঁচা ডাকলে নাকি মানুষ মরে, এটা কি সত্যি?
আরে না, এটা কিভাবে সত্যি হবে? এটা সত্যি হলো তো প্রতিদিনই কেউ না কেউ ডাক শুনে মরে যেত। যাই হোক, চলে আসলাম তো। তোর চাচা মনে হয় বাড়ির সামনে আমাদের জন্য ওয়েট করছে, ওই যে দেখতে পাচ্ছিস?
হ্যাঁ বাবা, গেটের সামনে তো চাচাই দাঁড়িয়ে আছে।
হাফিজ সাহেবের গ্রামের বাড়িতে ঢুকলেই উনি অন্যরকম একটা গন্ধ পান, ঠিক কেমন যেন আপন একটা গন্ধ, যেটা তাকে ঠিক তার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু এখন তো অনেক সময় পার হয়ে গেছে, পুরনো এই বাড়িতে সেই পুরনো গন্ধ থেকে গেলেও মানুষগুলো আর নেই। বাবা তো সেই কবেই মারা গিয়েছিলেন, মাও নেই বছর সাতেক হল। ছোট ভাই আরিফ, তার স্ত্রী আলপনা এবং তাদের মেয়ে বর্ণালী ছাড়া গ্রামের এই বাড়িতে আর কেউই থাকে না এখন। তবুও শেকড় যেখানে সেখানে আসার মজাই তো আলাদা। তবে আরিফের মেয়ে বর্ণালীর ছোট্ট একটা সমস্যা আছে, অদ্ভুত কারণে সে সমস্যার সমাধান এখনো হচ্ছে না। মেয়েটাকে দেখলে অদ্ভুত মায়া হয়, ওই সমস্যা ছাড়া সবকিছুই একদম সুন্দরভাবে চলছে। তাসফি আর বর্ণালী একদম পিঠাপিঠি বলা যায়। বর্ণালী এখানকার একটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, ওই সমস্যাটা ছাড়া আর সবকিছুই ঠিক ছিল ওই বাড়িটার। গ্রামে হলেও এখানকার সবচেয়ে সুন্দর বাড়ি বোধ হয় এটাই। আরিফ বড় ভাইকে দেখেই ছুট ছুট শুরু করলো, সে প্রায় দুই ঘন্টা ধরে গেটের সামনেই দাঁড়িয়েছিল। তাসফি আর ঐশী আসতে প্রতিবারই আলাদা আলাদা কিছু আয়োজন করে আরিফ, এবারও মজার কিছু আয়োজন সে করে রেখেছে তার ভাতিজিদের জন্য, মানে পরেরটা পরে দেখা যাবে। এত বড় জার্নি করে এসেছে তারা, এখন সবার আগে খাবারের পার্ট শেষ করতে হবে। তবে খাবার টেবিলে বসেই কথা বলা শুরু হলো।
স্টেশনে নেমে রিক্সা পেয়েছিলেন ভাইজান?
আরে কি বলবো, প্রতিবার যেমন হয় তেমনই অবস্থা, ভ্যানে করে আসলাম,
একটু রাত হলেই এই সমস্যা।
তবে চাচু, ভ্যানে আসাতে বেশি ভালো হয়েছে, অন্যরকম একটা ফিলিং হয়।
খাচ্ছ না কেন ঐশী, খাবার ভালো হয়নি মা, ভালো লাগছে না?
না না চাচি, তেমন কিছু না। আরে আপুর খাবার ভালো হলেও যা, খারাপ হলেও তা, চাকি বর্ডারে কই?
অনেকক্ষণ জেগেছিল, একটু আগে ঘুমালো, তোমাদের জন্যই অপেক্ষা করছিল।
তাই সকালে কিন্তু চাচু আমরা বের হবো, পুরো গ্রাম চষে ফেলবো।
বের তো অবশ্যই হবে, তবে এবার গ্রাম থেকে নদী দেখলে বেশি মজা পাবে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে।
কি কি সারপ্রাইজ চাচু?
সকালেই দেখতে পাবে ডিয়ার।
আবার কি আয়োজন করেছিস?
তেমন কিছু না ভাইজান।
তা তোর মেয়ের কি অবস্থা?
উপরে ঘুমাচ্ছে।
না মানে ওই যে সমস্যাটা এখনো হয়?
ওই মাঝে মাঝে, কি আর করা, আমি তো চেষ্টা কম করলাম না।
আচ্ছা, আমরা কি এবারও দোতলায় থাকবো?
ভাইজান, পুরো বাড়ি তো আপনারই, আপনি যেখানে থাকতে ইচ্ছে করে থাকবেন, আমি উপরের সব রুম গুছিয়ে রেখেছি।
চাচি আমার খাওয়া শেষ, আমি তাহলে উপরে যাই।
এ কি ঐশী, তুমি তো কিছুই খেলে না,
লম্বা জার্নি করেছি তো চাচি, এখন আর কিছুই খেতে ইচ্ছে করছে না।
আচ্ছা মা, ঠিক আছে তাহলে, তুমি বরং উপরে রুমে গিয়ে রেস্ট নাও একটু।
রাতে বেশ ভালোই ঘুম হলো সবার, ঐশি এবং তাসফিয়া দুজনেই খুব টায়ার্ড ছিল, তাই বিছানায় যাওয়ার সাথে সাথে লম্বা ঘুম দিল। পরের দিন সকালবেলা ঐশি, তাসফিয়া এবং বর্ণালী ঘুরতে বের হলো। ঐশী এবং তাসফিয়ার জন্য বিশাল একটা পাঞ্চি নৌকা ম্যানেজ করে রেখেছে আরিফ। চাচুরের এই আয়োজন দেখে দুজনেই বেশ মুগ্ধ। আর বর্ণালী এমনিতে অনেক বেশি বাঁচায়, সারাক্ষণই এই মেয়ে কথা বলতে ভালোবাসে। তার কথা শুনলে বোঝার কোনো উপায় নেই যে এই মেয়ে বিশাল একটা সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছে। সমস্যা তো অতি প্রাকৃত। ঐশী এমনিতে সবার সাথে কম কথা বললেও বর্ণালীর সাথে বেশ ভালোই খাতিরর। পাঞ্চিতে চড়ে মন অনেক বেশি ভালো হয়ে গেল ঐশী। সাধারণত কোনো বিষয়ে তার কোনো আগ্রহ কাজ করে না, সবকিছুতেই কেমন যেন একটা উদাসীনতা। পাঞ্চির এক কোনায় অবশ্য আরিফের এক কর্মচারীও বসে আছে। তাকে পাঠানো হয়েছে এই তিনজন যেন ঠিক মতো ঝামেলা ছাড়া ঘুরে বেড়াতে পারে সেটা দেখাশোনার জন্য। পাঞ্চিতে উঠেই বর্ণালী তার কথা স্টার্ট করলো। এই মেয়ে কথা স্টার্ট করলে থামার আর কোনো লক্ষণই নেই।
আমি তাহলে নিজেই কিডন্যাপ হতে সাহায্য করতাম, বুঝলি? আর এই যে আজ যে তোমরা পাঞ্চি দিয়ে ঘুরছো, এটার আসল ক্রেডিট কিন্তু আমার। পাঞ্চি তুই ম্যানেজ করেছিস? আরে না, বাবাকে আমি ম্যানেজ করেছি। বর্ণালী তুই সাঁতার জানিস তো? নৌকা ডুবে গেলে কিন্তু আমরা শেষ। আরে ধুর, তুমি কুফা কথা বলল না তো? এখানে এত বড় পাঞ্চি ডুববে না, বুঝছো?
বর্ণালী,
হ্যাঁ ঐশী আপু বলো,
তোর ওই সমস্যাটার কি সমাধান হচ্ছে? আসলে তোর কি হয় বলতো?
রাতে বলবো আপু, আসলে এইগুলো নিয়ে কথা বলতে একদম ভালো লাগে না। আমার খুব জানতে ইচ্ছে করছে। সমস্যা নাই আপু, রাতে বলবো। দেখো দেখো সামনে যে নদীর পাড়টা, মনে হচ্ছে না এটা কোনো দ্বীপ? আসলে তো খুব সুন্দর, দেখ না আপু।
আমার চোখ আছে, আমি দেখছি।
সাথে একটা DSLR থাকলে খুব ভালো হতো। উফ আপু, তুমি যে কি না, আমাকে আগে মনে করিয়ে দিবে না? আমার রুমেই তো ছিল। তোর DSLR আছে? ছিল না, কিন্তু গত মাসে বাবা কিনে দিয়েছে। তুই তো সেই মজায় আছিস রে বর্ণালী। আমি তো অলওয়েজ মজাতে থাকি। ঢাকায় থাকলে আরো অনেক বেশি মজা করতাম, কিন্তু কপাল খারাপ, বুঝলি?
তুই একটা কাজ করিস, এক সপ্তাহের জন্য ঢাকায় চলে আসিস, আমরা তিনজন মিলে অনেক মজা করব।
তাও করা যায় আপু, একটা প্ল্যান করে কিন্তু যাওয়াই যায়। তবে আজ কিন্তু সন্ধ্যার আগেই ফিরতে হবে।
আরে এত প্যারা নিস না তো, ঘুরতে বের হয়েছি, দেখি কই কই যাওয়া যায়।
আসলেই, কিন্তু আপু যাই হোক, সন্ধ্যার আগেই ফিরতে হবে, নইলে আম্মু খেপে যাবে।
আরে কিছু হবে না, টেনশন নিস না, আর কিছু হলে যে দেখা যাবে।
সন্ধ্যার আগে শেষ পর্যন্ত ফিরে এলো তাসফিয়া, ঐশী এবং বর্ণালী। ঐশীর খুব জানতে ইচ্ছে করছে বর্ণালীর কথা। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অদ্ভুত আচরণ করে বর্ণালী। অনেক আগে একবার অবশ্য পুরোটাই সামনাসামনি দেখেছিল ঐশী। একবার মনে হয়েছিল পুরোটাই নাটক করছে বর্ণালী, কিন্তু আসলে কি হয় সেটা তো বর্ণালীই ভালো বলতে পারবে। ঐশীর ভূত পেতে তেমন বিশ্বাস নেই, থাকার কথাও না। ঐশী কথা কম বলে এটা ঠিক, কিন্তু তার অবজারভেশন ক্ষমতা অনেক বেশি প্রবল। অনেক কিছুই সে কিভাবে যেন বুঝতে পারে। বিকেলে হঠাৎ করে ঐশীর ইচ্ছে হলো ছাদে বসে চা খেতে। দুই কাপ চা নিয়ে ঐশী এবং বর্ণালী ছাদে গেল। ওই সময় মনে হয় তাসফিয়া চাচির সঙ্গে নিচে কথা বলছিল। ছাদে উঠেই ঐশী বর্ণালীর দিকে তাকিয়ে বলল,
আচ্ছা বর্ণালী, তোকে যখন ভূতে ধরে তখন কি হয় বলতো?
সে তো বিশাল কাহিনী, এত অল্পতে কি করে বলবো আপু?
মজা নিস না, বল না প্লিজ।
একা একা ঘরে বসে থাকি আর অমনি আকাশ থেকে একটা ভূত এসে আমার ঘরে পড়ে, তারপর এসে আমাকে একদম জড়িয়ে ধরে, বুঝলা?
তুই আবারও মজা নিচ্ছিস? মজা নিচ্ছি না আপু, একদমই মজা নিচ্ছি না। আমার যখন ওই জিনিসটা হয় আমি তখন কোনো কিছু মনে করতে পারি না। আমার এত বেশি দুর্বল লাগে যে আমি কথা বলবো সেই শক্তিও পাই না। তখন তুই ঠিক কি ফিল করিস? ফিল করি আমার পুরো শরীর ব্লক করে রাখা হয়েছে, আমার শরীর আমার কন্ট্রোলে নাই। আমার কি মনে হয় জানিস, এটা তোর কোনো মানসিক সমস্যা। এমন কি হতে পারে যে তুই কোনো একটা বিষয়ে খুব কষ্ট পেয়েছিলি, তারপর থেকেই সেই কষ্টের কথা মনে হলেই তোর হাত পা অবশ হয়ে যায়। ঘটনাটা শুরু ওই দক্ষিণ পাড়ের যে কবরস্থান আছে তার পাশ দিয়ে সন্ধ্যার পর যাওয়ার পর থেকে। বলতো কাহিনীটা। দাঁড়াও, তোমার জন্য আর এক কাপ চা নিয়ে আসি, চা খেতে খেতে বলি। আচ্ছা ঠিক আছে, যা।
বর্ণালী দুটো কাপ নিয়ে ছুটতে ছুটতে আবার ফিরে এলো, তবে এবার একা না, তাশফিও সাথে আসলো। বর্ণালীর ঘটনা আসলে আহামরি কিছু না, আবার একদম নর্মাল কিছুও না। বর্ণালীর উপর নাকি জিনের নজর আছে, মাঝে মাঝে সেই জিন এসে নাকি বর্ণালীর উপর ভর করে। ঐশীর কাছে অবশ্য পুরো বিষয়টা বোগাস মনে হয়, তাই ইচ্ছে করে বর্ণালীর কাছ থেকে দিতে ইচ্ছে শুনতে চাচ্ছে।
আপু, তোরা ছাদে ছিলি? আমি তো খোঁজ করতে করতে হয়রান।
ভালো হয়েছে হয়রান, যাও এখন রেস্ট নাও। বর্ণালী, তুই তোর কাহিনী বল।
ওই যে আপু, সন্ধ্যায় ছোট খালামণির বাসা থেকে আসছিলাম, ওনার বাসা তো দক্ষিণ পাড়ায়, আমি ছোটবেলা থেকে ওখানেই বেশি যেতাম। তারপর সন্ধ্যা হলে এই জায়গাটা বেশ ভালোই নিরিবিলি হয়ে যায়। আমি যখন আসছিলাম তখন রাস্তা বলতে গেলে ফাঁকা, আর তখনই মনে হলো কবরস্থান থেকে কে একজন আমার দিকে আসছে।
দেখতে কি মানুষের মতো না অন্যরকম?
ঠিক কেমন যেন ব্যাপারটা ছিল বেশ মনে করতে পারি না, দেখতে খুব বাজে ছিল মানুষের মতোই, কিন্তু কেমন যেন কালো।
তারপর কি হলো?
এই তোমরা ছাদে কি করছো? এখন সন্ধ্যা হবে, এই টাইমটা খারাপ, তোমরা জানো না?
ওই চা খেতে আসছিলাম আর কি।
হ্যাঁ মা, আমি নিজেই চা বানিয়ে নিয়ে এসেছিলাম। তোর যে সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানা, এটা কি ভুলে যাস? যা এক্ষুনি নিচে যা, ওরা না হয় জানে না, কিন্তু তুই তো নতুন না।
কিছু হবে না চাচি।
না মা, নিচে নামো, সব কিছু নিয়ে মজা করতে নেই।
আসলে মনে হয় সবকিছু নিয়ে মজা করতে নেই। ছাদের ওপর যে গল্প শুনবার জন্য ঐশী অস্থির হয়েছিল, সেই গল্প রাতেই চোখের সামনে দেখা হয়ে গেল তার। রাতের খাবার খেয়ে সবাই ঘুমোতে যাবে, ঠিক এমন সময় ঐশী আর তাশফিয়া কথা বলছিল, আর তখনই পাশের ঘরে শব্দ হচ্ছে। ঐশী এবং তাশফিয়া বুঝতে পারছে না এটা কিসের শব্দ। পাশের রুমে বর্ণালী যাচ্ছে, প্রতিবার যখন এসেছে বর্ণালীকে একা থাকতে কখনো দেখেনি তারা। প্রতিবারই বর্ণালীর ঘরে সুমির মা নামের একজন আয়া ঘুমাত, এখন উনি ওনার দেশের বাড়িতে গিয়েছে, তাই বর্ণালী একাই ঘুমাচ্ছে। অনেকক্ষণ শব্দ হবার পর ঐশী এবং তাশফিয়া দুজনে বর্ণালীর রুমের দিকে যাওয়ার সিদ্ধান্ত দিল, না অন্য কোনো চিন্তা থেকে নয়, বরং কৌতূহল থেকে ওরা দুজন গেল। আর গিয়ে দেখল আলমারির পাশে দাঁড়িয়ে বর্ণালী মাথাটা বারবার আলমারির সাথে বাড়ি দিচ্ছে।
কি হয়েছে তোর? এই বর্ণালী, এই ঐশীর গড়া সার বর্ণালী, ঐশীর গড়া সার
তাই তো মনে হচ্ছে মা, তুমি যাও ওই ঘরে চলে যাও, গলাটা টান পড়ে গেছে দেখছি। এটা কিছু না, আমি ঠিক আছি, আপনি বর্ণালীকে দেখুন।
আমি তোদের ধ্বংস করে যাবো, আমার
আমরা অন্য ঘরে যাইনি, আমি কেমন কেটে লাগছে, আমি আসছি।
ঐশী তুমিও যাও মা, বর্ণালী ঠিক হয়ে যাবে, এখানে থেকো না।
আমি ঠিক করছিলাম মনে আছে, তোর সঙ্গে মানুষ থাকা থাকে
মা, তোমরা ওই ঘরে যাও, থাকবো না, ওরে ধরো বিছানায় শোয়াও।
তার ভাই আরিফ সাহেব থাকেন, তার মেয়ে বর্ণালী এবং স্ত্রী আলপনাকে নিয়ে। এবং আমরা শুরু থেকে দেখেছি যে কাহিনীর শুরুতেই যে তারা আগে থেকে জানতো যে বর্ণালীর এক অদ্ভুত সমস্যা আছে, শুরুর দিকে আমরা বুঝতে পারিনি। পরে বর্ণালীর মুখ থেকে শোনা গেল যে তার উপরে নাকি জেনের আসার আছে। অনেকদিন আগে সে তার খালার বাড়ি বেড়াতে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে সে একটি বীভৎস লোককে দেখতে পায় এবং সেটাই সম্ভবত জিন যেটা তার উপরে আসর করেছিল। এবং একটা পর্যন্ত দেখতে পায় এক রাতের ঘটনা, যেখানে আমরা এই পর্বটা শেষ করলাম, সেখানে যে বর্ণালীর উপর সেই জিন আসর করেছে সে রাতের বেলা। আসলে কি জিন নাকি কোনো মেন্টাল ডিসঅর্ডার, আমরা সবই জানবো একটু একটু করে যত আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো আজকে কুয়াশার কাহিনীতে। ছোট্ট একটা বিরতি এখন নিচ্ছি না, এই পর্ব শুনে বিরতি নিয়ে তারপরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবে। চলছে কুয়াশা। বর্ণালীর ঘর থেকে জোরে জোরে কি যেন বলছে, ঐশীর গলায় আসলেই দাগ পড়ে গেছে। বর্ণালী যে হঠাৎ করে এইভাবে গলা চেপে ধরবে সেটা ঐশীর কল্পনাতেও ছিল না। এদিকে বর্ণালীর ভয় শুনে তার শুনে ভয় পেয়ে গেছে, এরকম পুরুষ কণ্ঠ কিভাবে একজন মেয়ের হতে পারে, সত্যি কি তাহলে জিন ভূত বলতে পৃথিবীতে কিছু আছে। ওই ঘর থেকে ভয়ঙ্কর ভাবে গোঙানোর শব্দ হচ্ছে আর তাসফিয়া ফ্রিজ থেকে বরফ ফেলে ঐশীর গলায় লাগিয়ে দিতে যাচ্ছে। ঐশীর বাবা পুরো ঘটনাটা দেখছে কিন্তু কিছুই বলছেন না। তার ঘন্টাখানি ধস্তাধস্তি করবার পর বর্ণালী শান্ত হলো, কিন্তু ওর কোনো জ্ঞান নেই। বর্ণালীর বাবা আরিফ তার বড় ভাই হাফিজের দিকে তাকিয়ে বলল,
এইরকমই হয় ভাইজান, দুদিন পর পরই কি যে করব কিছুই বুঝতে পারছি না।
দেখলামই তো মেয়ের গায়ে কোথা থেকে যে এত শক্তি আসে, আমি নিজেও পারি না শক্তি দিয়ে। ডাক্তার দেখিয়েছিস, কতগুলাই তো দেখালাম, ঘুমের ওষুধ ছাড়া কোনো কিছুতেই কিছু হয় না।
দেখ কি হয়, আমি তো বুঝতে পারছি না আসলে কি বলবো।
এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু এভাবে কয়দিন বলেন ভাইজান? মেয়ে মানুষ বড় হচ্ছে, বিয়ে তো দিতে হবে।
আগে এই সমস্যার সমাধান নিয়ে চিন্তা কর, বিয়ে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।
উপরওয়ালা যার সাথে কপালে রেখেছে তার সাথেই বিয়ে হবে।
ভাইজান আপনি তাহলে ঘুমান, এই মাঝরাতে আপনাদের ঝামেলা দেখতে হলো।
আরে রাখ তো, ঘুম নিয়ে চিন্তা কি, তোর মেয়ে আমার মেয়ে একই তো কথা। আমি ভাবছি এটার কোনো সলিউশন তো থাকবে।
সেই সলিউশনে তো খুঁজে পাচ্ছি না ভাইজান।
অপেক্ষা কর, সমস্যা যেখানে আছে সমাধান তো সেখানে অবশ্যই থাকবে।
পরের দিন সকাল থেকে আবার সব কিছু ঠিক হয়ে গেল। যদিও বর্ণালীকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক বেশি দুর্বল, তারপরেও সে আবার আগের মতো পকপক করতে শুরু করলো। এদিকে ঐশীকে খুব আগ্রহী মনে হলো বর্ণালীর ব্যাপারে, আর অপরদিকে তাসফিয়া পুরো উল্টো। গতকাল রাতের ঘটনার পর তাসফিয়া বর্ণালী থেকে একটু দূরত্ব রেখে চলেছে। সে মুখে না বললেও ভয় যে ভালোই পেয়েছে সেটা তার আচরণেই বোঝা যাচ্ছে। এদিকে ঐশীর কাছে মনে হচ্ছে সে গতকাল মুভি দেখেছে, ভূতের মুভি দেখতে যেমন হয় ঠিক তেমন। বর্ণালী নর্মাল হওয়ার পর থেকে তাই এই ব্যাপারে অনেক প্রশ্ন করছে ঐশী, যেমন গতকাল ঠিক কেন বারবার আলমারিতে মাথা ঠুকছিল, আর এত মানুষ থাকতে ঐশীর গলায় বা কেন চেপে ধরলো। তবে বর্ণালী কিছুই মনে করতে পারছে না, ওই সময় ঘটনা কিছুই তার কখনো মনে থাকে না। বিকেলবেলা আবার ঐশী সেই ব্যাপার নিয়ে বর্ণালীর সাথে কথা বলতে শুরু করলো।
আপু তুমি ঘুরে ফিরে একই কথাই কেন বলছো? বললাম তো আমি খেয়াল করতে পারছি না।
মনে করার চেষ্টা কর, কাল যখন একা একা মাথায় বাড়ি দিচ্ছিলি তখন কি হয়েছিল তোর?
আমার কিছু মনে নেই। তুমি যে বলছো তোমার গলা টিপে ধরেছিলাম সেটাও মনে নেই।
ব্যাপারটা ভয়ঙ্কর কিন্তু ইন্টারেস্টিং।
তোমার কাছে তো সবই ইন্টারেস্টিং, নিজের যখন হবে তখন বুঝবা।
আমার হবে না, আমি যেমন ঠান্ডা আমার রাগ ঠিক তেমনই গরম। আমার দিকে নজর দিলে যে কেউ শেষ, বুঝছিস?
কার কখন কি হয় সেটা কেউ বলতে পারে না।
আচ্ছা তোদের বাড়ির পেছনের ওটা কি কুয়া নাকি রে?
ও ওটার কথা বলছো?
হ্যাঁ কুয়া,
কিন্তু কেউ যায় না। আগে এক সময় সবাই যেত।
কেউ যায় না কেন, ওটারও কি তোর মতো কোনো কাহিনী আছে নাকি?
তুমি আমাকে নিয়ে আবার মজা নিচ্ছ?
আরে ধুর, মজা নিব কেন, যাবি ওখানে? চল কুয়াটা দেখে আসি।
তা যাওয়া যায়, তবে আম্মু এখন বাসা থেকে বের হতে দিবে না, এটা শিওর থাকো।
তাহলে আর কি করা,
একটা কাজ করা যায়।
কি কাজ?
ছাদ থেকে দেখতে পারো, দুধের স্বাদ খোলে মেটানো আর কি।
কুয়াতে কি পানির বদলে আজকাল দুধ পাওয়া যায়? জানতাম না তো।
ধুর মজা নিও না তো, চলো ছাদে যাই। তোমার বোন তো আমার ভয়ে আমার সামনেই আসছে না, চলো তুমি আর আমি যাই।
ঐশী আর বর্ণালী দুজনেই ছাদে গেল। মাঝে মাঝে ঘরে বসে থাকার চাইতে আলো বাতাসেরও তো দরকার আছে। কুয়া দেখা মুখ্য উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে বর্ণালীর আসল সমস্যাটা কোথায় তা বের করা। তবে আমরা অনেক সময় বুঝি না কোনো সমস্যার সমাধান আসলে কি দিয়ে কি করতে হয়, তাই না বুঝেই এক সমস্যার সমাধান করতে গিয়ে আরেক সমস্যার জন্ম হয়ে যায়। বর্ণালী আর ঐশী ছাদে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পরে ঐশীর কাছে মনে হলো ঐশীর ঘাড়ের পেছন দিয়ে খুব গরম একটা বাতাস স্পর্শ করে গেল। কেমন যেন গরম একটা বাতাস, আর সাথে সাথে বর্ণালীর দিকে তাকিয়ে দেখল বর্ণালী আবার চেঞ্জ হতে শুরু করেছে। বর্ণালীর চোখে কি কেমন যেন একটা হিংস্র ভাব।
সবকিছু জানতে পারবি, সময় হচ্ছে তোরে জানানোর।
এতক্ষণ কি হচ্ছিল তোর? তোর কি খারাপ লাগছে?
কই না তো আপু।
কি বলছিলি তাহলে ওগুলো?
কি বলছিলাম আমার তো মনে পড়ছে না।
আচ্ছা চল নিচে যাই। আর শোন, আমরা চলে গেলে একা একা আর কখনোই ছাদে আসবি না।
এমনিতেও তো একা একা ছাদে আসি না, আম্মু আসতে দেয় না।
দেখতে দেখতে সাত দিন শেষ হয়ে গেল। বর্ণালীর এর মাসে আর কোনো সমস্যা দেখা দিল না। তবে শেষের তিন চার দিন অনেক ঘোরাঘুরি হলো। তাসফিয়া রইসে অনেক ছবি তুললো। বর্ণালীর ডিএসএলআরটা থাকাতে ভালোই হয়েছে, কিন্তু যাওয়ার দিন বেশ ভালোই মন খারাপ হলো ঐশী এবং তাসফিয়া। আবার কবে আসা হবে কে জানে। বর্ণালীও খুব মিস করবে তার এই দুই কাজিনকে। এদিকে হাফিজ সাহেব ওখান থেকে বিদায় নেওয়ার আগে তার ছোট ভাই আরিফকে আবারও কিছু পরামর্শ দিল। ফোনে যোগাযোগ থাকলেও বারবার তোর খুলনা আসা সম্ভব হয় না। আর এই আরিফের মেয়ের ঝামেলাটা নিয়েও বেশ ভালোই উদ্বিগ্ন তিনি। তবে আসলে এই সমস্যার কি সমাধান হতে পারে সেটা নিয়ে তার তেমন কোনো ধারণা নেই। তবুও তিনি বললেন,
মেয়েটার খেয়াল রাখিস, দেখ মানুষের সাথে কথা বলে আসলে এই রোগের সমাধান কি।
ভাইজান, কিছুদিন আগে পড়া পানি আর পড়া তেল নিয়ে আসলাম, কিছুদিন দিলাম কিন্তু কোনো কাজ হলো না। আর ডাক্তার তো কিছুই ধরতেও পারছে না, পরীক্ষা তো আর কম করলাম না।
আশা করছি সমাধান একটা অবশ্যই হবে।
চাচু অনেক থ্যাংকস।
থ্যাংকস কিসের জন্য মা?
আমাদের পানসি নৌকায় করে ঘুরতে অনেক ভালো লেগেছে।
আমারও ভালো লেগেছে। বর্ণালী ভালো থাকিস, নিজের দিকে খেয়াল রাখিস। হ্যাঁ আপু, তোমরা কিন্তু আবার এসো।
আমরা তো আসবই, তুইও আসিস থাকায়। ঐশী, কাশিয়া, এই ব্যাগে তোমাদের জন্য অল্প কিছু গিফট আছে।
থ্যাংকস চাচি।
এখন বরং রওনা হওয়া যাক, পরে দেখা যাবে ট্রেন ছেড়ে চলে যাবে।
ঠিক আছে ভাইজান, চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি।
ঢাকায় এসেই তাসফিয়া তার কলেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর ঐশী তার ইউনিভার্সিটি গিয়ে। আর তার বাবা গল্পের বই এবং তার যে ছোট একটি ব্যবসা আছে সেটা নিয়ে। কিন্তু হঠাৎ একদিন রাতে ঐশীর মনে হলো কোথাও কোনো একটা ঝামেলা হচ্ছে। সবাই ঘুমোচ্ছে কিন্তু তার মনে হচ্ছে কেউ যেন তার চুলের সামনে দিয়ে গরম কোনো বাতাস দিচ্ছে। আবার মনে হচ্ছে না, ঠিক বাতাস না, কেউ যেন তার চুল টানার চেষ্টা করছে। ঐশী বুঝতে পারছে যে তার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে, কিন্তু সেটা যে কি সেটা ঠিক সে ধরতে পারছে না। একবার মনে হচ্ছে কেউ একজন বারান্দায় দাঁড়িয়ে তাকে দেখছে, আর একবার মনে হচ্ছে কেউ একজন ঘরের মধ্যে হাঁটছে। পুরো বাড়িতে হাফিজ সাহেব, ঐশী এবং তাসফিয়া ছাড়া আর কেউ নেই। তাহলে সমস্যাটা কোথায়? রান্নাঘর থেকে খুটখাট শব্দ হচ্ছে। ঐশী বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাসফিয়া মরার মতো ঘুমোচ্ছে। রান্নাঘরের সামনে গিয়ে চমকে উঠল ঐশী, কেউ একজন বসে আছে রান্নাঘরে।
কে কে আপনি?
আমার খোঁজ করছিলি, এখন আমাকে জিজ্ঞাসা আমি কে?
মানে কে আপনি? এখানে ঢুকেছেন কিভাবে? আপনি চলে যান এখান থেকে।
যাওয়ার জন্য তো আসিনি, আর তুই আমাকে নিয়ে আসছস? এত সহজ না বিদায় দেওয়া।
আপনি রান্নাঘরে কি করছেন?
এখনো কিছু করছি না, মাত্র তো আসলাম, এখন থেকে এখানেই থাকবো, প্রতি রাতেই আমাকে দেখতে পাবি।
যান বের হয়ে যান এখান থেকে, এক্ষুনি চলে যান এখান থেকে।
ঐশী মা, এত রাতে ধমক দিচ্ছিস কাকে?
দেখো তো বাবা, রান্নাঘরের লোকটা কে?
বাইরের কেউ তো ঢোকা অসম্ভব। যা গিয়ে ঘুম দে,
আচ্ছা তাশফিয়া কি ঘুমাচ্ছে?
হ্যাঁ ঘুমাচ্ছিল তো। আচ্ছা আমি যাচ্ছি, তুমিও ঘুমাও।
আমাদের মন খুব অদ্ভুত একটা জিনিস। একবার সন্দেহের বীজ বপন করতে পারলে সেখান থেকে চারা গজাতে খুব একটা বেশি সময় লাগে না। ওশির মনেও সেরকম একটি ব্যাপার তৈরি হলো। ওশি যাই করছে মনে হচ্ছে ওর সাথে কেউ একজন থাকছে, কেউ সে তাকে ছায়ার মতো অনুসরণ করছে। সে কেউ একজনটা কে? কোনো জিন, কোনো প্রেতাত্মা, নাকি অন্য কিছু? এগুলো তো একদমই বিশ্বাস নেই তার। তবুও বর্ণালীর ঘটনা দেখে আসার পর থেকে অবিশ্বাস করাটাও কঠিন হয়ে গেছে। পরের দিন সন্ধ্যায় ছোট বোন তাশফিয়ার চুল আঁচড়ে দিতে দিতে এগুলো নিয়ে কথা বলতে শুরু করলো ঐশী।
আচ্ছা তাশফিয়া, তোর কি মনে হয় জিন টিন এগুলো কি আসলেই মানুষকে ধরে? আমার এতদিন মনে হতো না, কিন্তু ইদানিং চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, বর্ণালীর কাহিনীর পর তো আরো বেশি মনে হচ্ছে। আমি তো যে ভয় পেয়েছিলাম তুই তো তাকাম্ব করে ওর সামনে গেলি। সেখানকার কথা বাদ দে, আমাদের এখানে কথা বল। আচ্ছা তুই আমাদের এখানে কখনো অস্বাভাবিক কিছু দেখেছিস? এখানে তো বর্ণালী থাকে না, এখানে অস্বাভাবিক কিছু কোথেকে থাকবে? আরে বর্ণালীর কথা বাদ দে তো, তোর কি মনে হয়েছে আমাদের এখানে আমাদের তিনজন ছাড়াও অন্য কেউ থাকে?
আচ্ছা আপু, তোর কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে নাকি বর্ণালীর জিন এসে তোর উপর ভর করেছে? কোনটা? এমন আজগুবি টাইপের কথা বলছিস কেন রে? আমাদের এখানে আমরা ছাড়া কারা থাকবে?
ভর করতেও পারে, তখন কি হবে?
ধরলে তোর থেকে 100 হাত দূরে থাকবো আমি।
দূরে থাকাই বুদ্ধিমানের মতো কাজ হবে।
কিন্তু তুই হঠাৎ এই কথা শুরু করলি কেন?
জানি না, কেন জানি কিছুই ভালো লাগছে না। যাই হোক,
বাদ দিতে চাইলেও সবকিছু বাদ দেওয়া যায় না। ঠিক তেমনি ঐশীর মাথার মধ্যে গেঁথে গেল যে তার পাশে কেউ একজন তাকে অনুসরণ করছে। বেশ কয়েকদিন সে তার বস্তিতেও গেল না, তবে এই ব্যাপারগুলো তার নিজের মধ্যে থাকলেই হয়তো ভালো হতো। কেউ মাথা ঘামাত না কিংবা মাথা ঘামানোর সুযোগ পেত না, কিন্তু ব্যাপারটা সেরকম রইল না। একদিন মধ্যরাতে কান্নার শব্দে হঠাৎ করে ঘুম ভেঙে গেল তাশফিয়া, এবং সে তাকিয়ে দেখল তার বোন ঐশী বিছানাতে নেই। সে দৌড়ে রুম থেকে বের হলো এবং দেখলো এলোমেলো চুল করে রান্নাঘরে ঐশী বসে আছে। ঐশীকে দেখে চমকে গেল তাশফিয়া।
আমি তো রাখবো না, আমি এখানে থাকি, এখানেই থাকবো। আমাকে তাড়ানোর চেষ্টা করবি তো তোরা অপুকে মেরে ফেলবো, সত্যি মেরে ফেলবো। তোরা অপুর শরীরে আমার ঘর, বাবার কাছে আসবি না।
কি হয়েছে, কি হয়েছে বেশি? এই ঐশী, ঐশী
যাবি না, তোর কাছে আসবো তোর মেয়েকে মেরে ফেলবো।
কি বলছিস এগুলো, কি বলছিস মা এগুলো? একটু পানি নিয়ে আস, কি হয়েছে আমি দেখছি, তাড়াতাড়ি যা। কি চাস নাই মা, কি বলছিস এগুলো? আমি বুঝতে পারছি, বর্তমা তোর আপুকে ঘরে নিয়ে
যায়। শরীর পাথরের মতো হয়ে গেছে।
আরে উঠানোর চেষ্টা কর, আমিও ধরছি।
চল আমাকে, চল বললাম, বেটা বেটা আমাকে চল।
রাশিয়া বালিশটা ঠিক কর, আমি আমি শুয়ে দিচ্ছি।
বাবা আপুকে অজ্ঞান হয়ে গেল, শরীর তো একদম ছেড়ে দিয়েছে।
রাশিয়া মা তুই আবার একটু পানি নিয়ে আয় তো, আমি দেখছি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে।
চোখে পানি দেবো বাবা?
হ্যাঁ হ্যাঁ দে। ঐশী তাই ঐশী ঐশী ঠিক আছিস তুই? এই
আপু কথা বল আপু, কি হয়েছে তোর চক্ষু? বাবার চক্ষু হয়েছে।
ঐশী মা তোর কি হয়েছে? এই রাতে তো কোনো ডাক্তারও পাবো না।
খুব কষ্ট হচ্ছে বাবা, খুবই কষ্ট হচ্ছে। আমার শরীরে এতক্ষণ অন্য কেউ ছিল বাবা।
কি বলছিস মা? তুই তুই বরং একটু ঘুমানোর চেষ্টা কর, যা হয়েছে পরে সকালে শোনা যাবে।
বাবা আমার খুব কষ্ট হচ্ছে, রান্নাঘরে কেউ একজন ছিল, এর আগেও আমি তাকে দেখেছি। আপনি তুই ঘুমা, আমরা পরে শুনবো। হ্যাঁ আমরা বসে আছি।
মাঝে মাঝে অচেনা অজানা বিপদ আসলে হঠাৎ করে আশেপাশের পরিবেশটা ভারী হয়ে যায়। এই মুহূর্তে ঐশীর বাসায় ঠিক তেমনই একটা অবস্থা চলছে। এই গভীর রাতে তাশফিয়া এবং হাফিজ সাহেব তার মেয়ে ঐশীর পাশে বসে আছে। তাশফিয়া এমনিতে অনেক বেশি বই পড়লেও তার ভূত পেতে অগাধ বিশ্বাস, তার ভয়টাও অনেক বেশি। ঐশীকে খুবই অসহায় লাগছে, মনে হচ্ছে বড় কোনো ঝড় মেয়েটির উপর দিয়ে বয়ে গেছে, আর এই ঝড়ের অবস্থা পুরো করুণ হয়ে গেছে তার। আসল ঘটনাটা কি হাফিজে বুঝতে না পারলেও কিছুটা ধারণা করতে পারছেন। হাফিজ সাহেব ছোট মেয়ে তাশফিয়ার দিকে তাকিয়ে বললেন,
তাশফিয়া এরকম কি আগেও হয়েছে?
না বাবা এরকম কিছু তো আগে কখনো হয়নি, তবে আপু প্রায় রাতে একা একা কথা বলতো, সেটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না।
এত রাতে এরকম পাগলামি, আমার তো মনে হচ্ছে ঐশীর
কি বাবা?
ঐশীর আবার বর্ণালীর মতো কিছু হয়ে গেল না তো?
আমারও তো এমনই মনে হচ্ছে বাবা, যদি এমন হয় তাহলে কি করব?
এখন কিছু হলেও তো কিছু করা যাবে না, দেখি সকাল হোক আমি একটা ডাক্তার নিয়ে আসবো।
আচ্ছা বাবা ডাক্তার দিয়ে কি কাজ হবে?
না হলেও এখন কি করব বল। আচ্ছা সকাল হোক আগে, তুই ঐশীর পাশেই বসে থাক।
সকাল হওয়ার পর আস্তে আস্তে সব কিছুই নর্মাল মনে হতে লাগলো, এমনকি ঘুম থেকে উঠে ঐশীর কি হয়েছিল সেটা কিছুই মনে করতে পারল না, শুধু অনুভব করতে পারল যে তার শরীর অনেক বেশি দুর্বল। সকালবেলা নাস্তার টেবিলে বেশ স্বাভাবিক মনে হলো ঐশীকে, এদিকে হাফিজ সাহেব রাতের ব্যাপারটা মোটেও হালকা করে নিতে পারলেন না। কোনো না কোনো কিছু তো অবশ্যই করতে হবে, নইলে দেখা যাবে বর্ণালীর মতো এটা সলিউশন আর খুঁজে পাওয়া যাবে না। নাস্তার টেবিলে বসেই গতকাল রাতের ব্যাপারটা কিছুটা জানতে চাইল হাফিজ সাহেব।
কাল কি হয়েছিল রে মা, রান্নাঘরে তুই কি করছিলি?
বাবা আমার সত্যিই কিছু মনে নেই, তাশফিয়া আমার ঘুম ভাঙার পর থেকে এক কথা বলে যাচ্ছে, প্লিজ তোমরা এটা নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না প্লিজ।
আচ্ছা রাতে তুই কি কোনো কিছু দেখেছিস?
গতকাল রাতে না আমি কিছু দেখিনি, তবে তার আগে একবার একটা লোক বসেছিল আমার সাথে কথা বলছিল। বাবা প্লিজ এটা নিয়ে আমাকে কোনো আমি কোনো কথা বলতে চাই না, আমি এখন ঠিক আছি, একদমই ঠিক আছি। তুই এখন ঠিক থাকলেও পরে যদি আবার কিছু হয় আমাকে নিয়ে এত কিছু ভাবতে হবে না, আমার কিছু হলে তুই তুই দূরে থাকিস। আপু শোন তুই কিন্তু আমার কথা নেগেটিভভাবে নিচ্ছিস, কোনোভাবেই নিচ্ছি না, এখন এটা নিয়ে কথা বলবি না প্লিজ।
একদিনে বুঝি সমস্যা হয়েছে তার আর হবে না, আর এটা ভাবাটাও স্বাভাবিক, কারণ ওই রাতের পর এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও তার চোখে কিছুই পড়ল না। কোনো লোককে রান্নাঘরেও দেখা গেল না, আর এমনকি ঐশীর মধ্যেও অস্বাভাবিক কিছুই দেখা গেল না। অফিসে পুরো ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে নিলেন, যেহেতু ঐশী নর্মাল আছে এবং স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি যাওয়া আসা করছে, তাই তিনিও অনেকটা নিশ্চিন্ত হয়ে রইলেন। তাসফিয়ার ভয়ও আস্তে আস্তে কেটে গেল। কিন্তু আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা আসলে গলার কাঁটার মতো বেঁধে থাকে, যে গিলেও ফেলা যায় না আবার উপড়েও ফেলা যায় না। ঐশীর সমস্যাটা মনে হয় ঠিক এরকম কাঁটার মতোই, কারণ এর ঠিক এক সপ্তাহ পর কোন এক রাতে ঘুমের মধ্যে ঐশী খেয়াল করল যে কেউ একজন তার গলা চেপে ধরবার চেষ্টা করছে। ঐশী যখন ঘুম ভাঙল তখন
আমি যেভাবেই হোক কাল একটা ব্যবস্থা অবশ্যই করব।
ঠিক আছে বাবা।
পরের দিন সকালে আবারও এসে বেশ স্বাভাবিক, কিন্তু সে রাতে কিছু একটা যে হয়েছে সেটা বুঝতে পারলো তার হাত বাঁধা দেখে। এদিকে সকাল হওয়ার পরপরই ঐশীকে স্বাভাবিক দেখে হাফিজের তার এক বন্ধুকে নিয়ে বের হল। উনি আর কোনো রিস্কে যেতে চান না, একটা সলিউশন আসলেই হওয়া দরকার। এদিকে উনি কঠিনভাবে তাসফিয়াকে বলে গেলেন যে উনি না আসা পর্যন্ত যেন ঐশীর হাত অবশ্যই বাঁধা থাকে, উনি ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবেন। তাসফিয়া বাবার কথা মতো বোনের হাত বেঁধেই রাখল। হাফিজ সাহেব এবার আসলে সিদ্ধান্ত দিয়েছেন কোনো একটা সমাধান উনি করবেনই। মন থেকে সমাধান চাইলে মনে হয় আসলেই হয়। এদিকে সমাধান হোক কিংবা না হোক, সমাধানের একটা রাস্তা পেয়ে গেলেন হাফিজ সাহেব। বন্ধুর কল্যাণে এমন একজনের সাথে তার পরিচয় হলো যিনি এইসব বিষয় তদবির করেন। ওনার সাথে পুরো সমস্যার কথা শেয়ার করবার পর উনি বললেন আগামী বৃহস্পতিবার মানে ঠিক একদিন পর রাতে উনি হাফিজ সাহেবের বাসায় আসবেন এবং পুরো বিষয়টা সমাধান করবেন। হাফিজ সাহেব বাসায় ফিরে তাশফিয়াকে বললেন,
সমস্যা সমাধানের একটা রাস্তা পাওয়া গেছে।
কি সেটা বাবা?
জানি না আসলেই এটা দিয়ে সমস্যার সমাধান হবে কিনা, তবে আমরা চেষ্টা করে দেখব। জিনে ধরলে ঝাড়ফুঁক করে এমন একজন লোককে পেয়েছি, উনি কাল রাতে আসবেন।
আমি আপুকে চামচ দিয়ে খাইয়ে দিয়েছি, ও এখন নরমাল আছে, আমি কি ওর হাত খুলে দেব?
দিতে পারিস, কিন্তু সবসময় ওর উপর নজর রাখিস।
আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু কাল দিয়ে ওর জন্য ঝাড়ফুঁক কল আসবে এটা কি ওকে বলবো?
না না না, ওকে কিছুই বলার দরকার নেই, তুই শুধু ওর খেয়াল রাখ।
ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, দরকার হলে আমিও সারা রাত জেগে থাকবো।
পরের দিন রাত 11টার দিকে একজন লোককে নিয়ে আসলেন হাফিজ সাহেব। উনি জিনের সমস্যার সমাধান করেন, তবে সমাধান কিভাবে করেন সেই ব্যাপারে এখনো কিছু জানেন না হাফিজ সাহেব। যেভাবেই হোক না কেন, সমস্যার সমাধান হলেই উনি খুশি। যে লোকটি ঐশীর সমস্যা সমাধানের জন্য এসেছে তিনি খুবই একজন গম্ভীর প্রকৃতির মানুষ। সে এসেই বাড়ির চারপাশ ভালো মতো দেখতে লাগলো, কপাল কুচকে এই ঘর থেকে ওই ঘর গেল এবং তারপর হাফিজ সাহেব এখানে এসে বলল,
আপনার জানালাওয়ালা ঘরে কি আপনার মেয়েকে নিয়ে আসা সম্ভব? আমি ওই ঘরে বৈঠক করতে চাচ্ছিলাম।
হ্যাঁ অবশ্যই আনা সম্ভব, আপনি কেমন বৈঠক করতে চাচ্ছেন বলুন তো, আমি নিজেই ব্যবস্থা করছি।
আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু আপনার মেয়েকে নিয়ে এসে বসে থাকেন, তখন যা করতে বলবো তা করেন।
আচ্ছা আমার ছোট মেয়েটার সাথে থাকলে তো কোনো সমস্যা নেই তাই না?
না কোনো সমস্যা নেই, তবে কথা বলা যাবে না, সামনে এমন অনেক ঘটনা ঘটবে যা দেখলে ভয় লাগতে পারে, কিন্তু সেগুলোতে ভয় পাওয়া যাবে না।
তাসফিয়া তুই কি ভয় পাবি? তুই চাইলে অন্য রুমে থাকতে পারিস।
আমি এমনিতে ভিতর দিম এটা ঠিক, তবে বাবা আজ আমি ভয় পাবো না, তুমি একদম নিশ্চিন্তে থাকো।
তাহলে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঐশী এখন কি করছে রে?
ঘুমাচ্ছে বাবা।
থাক, ডাক দিতে হবে না, যখন লাগবে তখন এই ঘরে নিয়ে আইসেন।
তাসফিয়া ভালো করে খেয়াল করলো জিন সাধক এক মনে কিছু একটা পড়ছে, ঠোঁট নড়তে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঠোঁট কাঁপছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। ঐশীকে আনা হয়েছে, ঐশী অনেকটা মৃত মানুষের মতো বসে আছে, মনে হচ্ছে ওর মধ্যে কোনো প্রাণ নেই। পুরো ঘরের পরিবেশ দেখে যে খারাপ কলিজা কেঁপে উঠবে। জিন সাধক মাথায় কাফন বেঁধে বসে আছে, তাকে অদ্ভুত দেখাচ্ছে। ঘরের লাইট কিছুক্ষণ পর অফ করে দেয়া হলো। জিন সাধকের সামনে আসন করে বসে আছে ঐশী, সে একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। তাসফিয়া মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছে, বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু সেই ভয়ঙ্কর জিনিসটা কি? অনেকক্ষণ মুখ দিয়ে বিড় বিড় করবার পর ঘর কাঁপিয়ে একটা শব্দ হল এবং জিন সাধক কথা বলে উঠলেন। উনি শক্ত করে ঐশীর কনিষ্ঠ আঙুল চেপে রেখেছে।
তুই কি এসেছিস বল, তুই কি এসেছিস? ডাকছিস কেন আমারে? তোর কত বড় সাহস, সাহস কত তোর? এই মেয়ের কাছে তুই কি চাস? রক্ত এই মেয়েকে ছেড়ে দে, নয়তো তোকে কিন্তু আটকে রাখবো।
তুই আমার ভয় দেখাস,
আমার সম্মান দিয়ে কথা বল।
তুই যদি বলিস তুই আর কখনো আসবি না তাহলে তোরে কিছু বলবো না। তুই তোর জায়গায় ফিরে যা,
আমি একা যাব না, তবেই যাবো, লাশের সাথে আর কিছুই নিব না।
তুই এই মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না, আমি ক্ষতি হইতে দেব না।
আমি তোর কি করি,
আমি কে দেখবি, দেখবি আমি কে? মুক্তি চাস না, ঠিক আছে ছাড়লাম।
জিন সাধক আঙুল ছাড়ার পরপরই ঐশি লুটিয়ে পড়ল। তাসফিয়া দ্রুত তার বোনকে বিছানাতে শুইয়ে দিল। জিনের ঘটনায় যতটুকু না সে ভয় পেয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে বোনের এই অবস্থা দেখে। ঐশিকে দেখে মনে হচ্ছে শরীরে এক ফোঁটাও শক্তি নেই মেয়েটার। জিন সাধককে অনেক ক্লান্ত দেখাচ্ছে। তারপরেও জিন সাধক উঠে দাঁড়িয়ে হাফিজ সাহেবকে বললেন,
আমার মনে হয় সমস্যা প্রায় শেষের পথে, ছোট্ট একটা কাজ শুধু বাকি।
কি কাজ তাড়াতাড়ি বলুন, আমি আমার মেয়ের জন্য সব কাজ করতে পারবো।
আপনি যত দ্রুত সম্ভব যে দক্ষিণ পাড়া কবরস্থানের কথা আপনারা শুনেছেন ওটার পাশের পুকুরে 10 কেজি মিষ্টি ভোগ দিয়ে আসুন। শুনতে হাস্যকর লাগলেও মিষ্টিগুলো ফেলে আসুন। মাঝে মাঝে এই হাস্যকর বিষয় নিয়ে হাসাহাসি করে আমাদের জীবনটাই হাসি হারিয়ে ফেলে। দয়া করে এই ভুল করবেন না।
না না, আমি কালই মিষ্টি ওখানে দেবার ব্যবস্থা করছি। আমার ছোট ভাইকে বললেই ও করে দেবে।
যাকেই বলুন না কেন দ্রুত কাজটি করবেন, আর মেয়েকে সাবধানে রাখবেন। সেই জায়গার আশেপাশেও যেন সে না যায়, কখনো না যায়, সেদিকে খেয়াল রাখবেন।
আচ্ছা, সমস্যাটা যদি আবার হয় তাহলে কি করব?
সমস্যা আর হবে না, আপনি এটা নিয়ে চিন্তামুক্ত থাকুন। কুসংস্কার বলুন আর যাই বলুন, মানুষ যেটা বিশ্বাস করে সেটাই ঘটে। আমার বিশ্বাস এটা আর হবে না।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ উপরওয়ালাকে দিন, আমাকে কিছু দেওয়ার দরকার নাই।
বিশ্বাসী লীলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসী জোরেই হোক কিংবা অন্য কোনো জোরেই হোক, ঐশী সমস্যার সমাধান হয়ে গেল। সমাধানটার পেছনের গল্প কুসংস্কার মনে হল এটাকে একটা অলৌকিক ঘটনার মতো করেই বিশ্বাস করে তাসফিয়া। তবে এরপর থেকেই খুব সাবধানতা অবলম্বন করেই চলেছে ঐশী, এবং আর কখনোই এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি সে। গল্পের শেষে আমরা শুধু এটুকুই বলতে চাই, আপনার বিশ্বাস আপনার কাছেই থাকুক। কুসংস্কার কিংবা অলৌকিক কোনো বিষয় নিয়েই আমাদের কোনো তর্ক বিতর্ক নেই। শুধু আমরা এটুকুই বলতে চাই, আমাদের জগতে একটা অন্ধকার দিক রয়েছে যার আসলেই কোনো ব্যাখ্যা নেই। ঐশীর গল্পটাও হয়তো তেমনই এক ব্যাখ্যাহীন জগতের গল্প। মানুষের জগতে আসলে একটা অন্ধকার দিক রয়েছে, কিন্তু সেই দিকটা নিয়ে আমরা বাস্তবে কখনই ভাববো না। সেই দিকটা নয় আমরা কুয়াশায় শুনবো। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও অফ এম 89.2। এবং আজকের কাহিনীর নাম, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা শুনছিলেন অপেক্ষা ছিলেন, নামটা কি? আজকের গল্পের নাম জিন। লিখেছেন মশিউর রহমান শান্ত এবং এর নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। হাফিজের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, আরিফের চরিত্রে রাজু, ঐশীর চরিত্রে শাড়ি, তাশ্রিয়ার চরিত্রে মৌ, বর্ণালী হয়েছেন নীলাঞ্জনা, আলপনার চরিত্রে অভিনয় করেছেন তানজিলা, এবং জিনের জিন রূপে অভিনয় করেছেন শাহরিয়াল, আর জিন সাধকের চরিত্রে অভিনয় করেছেন লোবান। এই ছিল আজকের কুয়াশার আজকের পর্বে কলাকুশলীর নাম। আর এখন SMS পড়তে যাওয়ার আগে জানিয়ে নিচ্ছি, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন 1 পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই 1 পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে, কারণ এয়ারটেল 1 পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে ফ্রি ডায়াল করতে পারেন আপনি 1212 এই নাম্বারে। আর চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর সাথে আছি শারমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে লিসনার আছেন, যে বন্ধুটি আছেন, তার নাম হচ্ছে মাশফিক। লিখেছে, আপনি চরম অসম মাইন্ড ব্লোয়িং কাহিনী শুনাইলা, অনেকদিন পর এমন ভয় পেলাম, থ্যাংকস টু ইউ, আপনি অ্যান্ড কুয়াশা টিম। থ্যাংক ইউ মাশফিক। শাহিদ লিখেছে, লালবাগ থেকে অনেকদিন পর আবার নিয়মিত যুক্ত হলাম, খুব ভালো লাগছে, কেমন আছো তোমরা? কি যেন মিসিং ছিল জীবন থেকে, আজ থেকে আবার আসলাম এবিসিতে। বাহ, কুয়াশাকে কুয়াশাতে লিখেছেন ছোটন, লিখেছে, হ্যালো শারমিন আপু, আজকের এই এপিসোডটা আমার বড় ভাইয়ের সাথে মিল আছে, আমার ভাইয়ার সাথে এরকমটা হয়েছিল, তবে এখন আর হয় না। চামিলে লিখেছে, আপু আজকে স্টোরিটা নাইস। মাহাদিন লিখেছে, গাজীপুর থেকে, শারমিন আপু পরীক্ষার কারণে আগের প্রেম রোগ শুনতে পারিনি, আজকের গল্পটা ভালোই লাগছে। আবিন লিখেছে, মানিকগঞ্জ থেকে, আপু আজ বেশি ভয় পেলাম না, তবে নাইস স্টোরি। আসলে ভয় তো একটা অনুভূতি, যে কোনো অনুভূতি কারোর খুব প্রবল থাকে, কারোর একটু কম থাকে, তো তোমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আবার কেউ কেউ দেখবে এমন ভয় পেয়েছে একটু পড়তে পড়তে গেলেই শুনতে পাবে। আপু আজকে স্টোরিটা নাইস। জোস লিখেছে, সাব্বির, আমি ইমরান, আপু খুব ভালো লেগেছে এই গল্পটা, আমার মোস্ট ফেভারিট FM হচ্ছে 89.2, মোস্ট পপুলার প্রোগ্রাম ইজ কুয়াশা, অ্যান্ড দ্য বেস্ট অ্যাড ইজ শারমিন অফ মি। থ্যাংক ইউ ফর ইয়ার কমপ্লিমেন্টস। খুলনা থেকে লিখেছে মৌরি, লিখেছে, রেডিও শুনে শোনা যায় না, অনলাইন থেকে শুনছি, আমাদের এরিয়া নিয়ে জোস গল্প। আর জারিয়া লিখেছে, শারমিন আপু কুয়াশার নাম কুয়াশা হলো কেন? এই এক লম্বা কাহিনী, কুয়াশার নাম কুয়াশা হলো, খুব ছোট করে বলছি, কুয়াশা মানে হচ্ছে আমরা কুয়াশাতে কিছু দেখতে পাই, মিস্ট, তো মিস্ট্রি থেকে মিস্ট, সেখান থেকে কুয়াশা, একটা রহস্য। কুয়াশা সবসময় যে ভয় কাহিনী থাকে তা কিন্তু না, মাঝে মাঝে খুব রহস্যের গল্প নিয়েও আমরা আসি, সেই রহস্য যেটা দেখা যায় না, আড়ালে কি আছে সেটার জন্য নাম হচ্ছে কুয়াশা। আর আপনি কেমন, চরম অসম মাইন্ড ব্লোয়িং কাহিনী, আচ্ছা থ্যাংক ইউ আপু, খুব এনজয় করলাম, থ্যাংক ইউ এবিসি রেডিও অ্যান্ড শারমিন আপু। তাসিন ইসলাম সৌরভ শান্তিনগর থেকে, মেঘ বালিকা লিখেছে, খুব ভয় লাগছে। বনি লিখেছে, আজকের ঘটনাটা অনেক সুন্দর শারমিন আপি। সাতক্ষীরা বয় লিখেছে, হাই শারমিন আপু কেমন আছো, কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে, গল্পটা অসম, আই লাভ ইউ শারমিন আপু অ্যান্ড কুয়াশা টিম। আনিকা লিখেছে, আপনি আমার এক্সাম শেষ হয়ে গেছে, আপনি আজকে যদি আমার SMS না পড়ো তাহলে আমি আর কুয়াশা শুনবো না, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট মেসেজ, ওকে, নারায়ণগঞ্জ থেকে। রকুন লিখেছে, আনোয়ারা থেকে, শারমিন আপু কে কি গল্প শোনাইলা, মনে হয় আজ আর ঘুম হবে না। হ্যালো আপু, হাউ আর ইউ, আই এম ফাইন। বিথি লিখেছে ড্যামরা থেকে, তোমাকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য, ইউ অ্যান্ড কুয়াশা ইজ বেস্ট, ওকে। আনন্দ লিখেছে, উফ আপু ভয় আজ আর ঘুম আসবে না। আবুল কালাম বাড্ডা থেকে লিখেছে, নাইস স্টোরি, এটা কি রিয়েল স্টোরি? রিয়েল স্টোরি না, কিন্তু এই ধরনের জিনের গল্প কিন্তু আমরা অহরহ শুনি, একজন বন্ধু লিখে পাঠিয়েছে তার ভাইয়ের সঙ্গে এরকম হয়েছিল। অ্যাকচুয়ালি জিন ভূতে আমার তো কোনো বিশ্বাস নেই। অনেক সময় দেখা যায় গ্রামে টামে বা বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় দেখি যে এরকম কারো মেন্টাল ডিসঅর্ডার থাকে, নানা রকম আচরণ করে, তো সেগুলিকে অনেক সময় অনেকে ভাবে যে এরকম জিন বা ভূত ভর করেছে। যদিও কুয়াশা শুরাচ্ছি, এগুলো সবই ফিকশন, কিন্তু আমি একটা সত্যি কথা বলছি আজকে যে আমার কিন্তু ভূতে জিনে কোনো কিছুতে কোনোই বিশ্বাস নেই, একেবারেই নেই। ঝুমুর কাকরাইল থেকে লিখেছে, অসম স্টোরি, আমার বোনের এমন প্রবলেম ছিল, রিয়েলি খুব ভয় পেয়েছি। তামান্না লিখেছে চিটাগং থেকে, হাই আপনি কেমন আছো, তোমাকে অগ্রিম ঈদ মোবারক জানাই, আজকে স্টোরিটা ভালো লাগছে, অনেকদিন পর আজকে শুনছি, কুয়াশা ইজ দ্য বেস্ট শো, থ্যাংক ইউ। আমি ডক্টর তানভীর মোহাম্মদ হোসেন, পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে, হাওয়া ইউ শামিন আপম, ফাইন ডক্টর তানভীর, লিখেছেন শুনছি একা একা আর খুব ভালো লাগছে বাট ভয়ও লাগছে। ফারিয়া লিখেছে ধানমন্ডি থেকে, বশির আহমদ শান্ত, রিল ইউ আর দ্য বেস্ট, থ্যাংক শামিন আপু। কাদিন লিখেছে কক্সবাজার থেকে, শামিন আপু অনেকদিন পর কুয়াশা শুনছি আর আজকে কুয়াশার মতো ভয় আর মজা কোনোদিন পাইনি। কাউখালী রাঙামাটি থেকে কিবরিয়া লিখেছেন, আজকে অনেক ভয় পেলাম, আমার এখনো গায়ে লোম দাঁড়িয়ে আছে, বেশি ভয় পেয়েছে রাত্রি। আর আপু আমি আজকে ফার্স্ট SMS করলাম, খুব ভয় পাচ্ছি, লিখেছেন মতিউর রহমান। আর সাদমান দেওয়ানে লিখেছেন যে আজকের স্টোরিটা খুব ভালো ছিল। ওয়াসিফ লিখেছে কক্সবাজার থেকে, আই লাভ কুয়াশা, কবরস্থানের জিন গল্পটার নাম হবে না, কবরস্থানের জিন না, কবরস্থানে ছেটে ফেলে যেটা হবে সেটা, অর্থাৎ আজকের গল্পের নাম হচ্ছে জিন। আর মুইদ লিখেছেন, আপু গল্পটা শুনে অনেক ভয় করছে, খুবই ইন্টারেস্টিং স্টোরি ছিল, ভাবছি ভয় কি আজ রাতে ঘুমোতে পারবো, খুব চমৎকার কিছু গান আছে, আমি চলে যাওয়ার পর কুয়াশা সেগুলো শুনতে থাকেন, মাইন্ডে ডাইভার্ট হয়ে যাবে, চমৎকার একটা ঘুম হবে। আর শামিন আপু আমি সঞ্জিদা চিটাগং রোড থেকে বলছি, আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, আপু গল্পটা খুবই ভয়ানক আর এই রকম কাহিনী আমার আপুর সাথেও অনেক হয়েছে, একটু আগে আরেকজন লিখে পাঠিয়েছেন তার ভাইয়ের সঙ্গে হয়েছে। আচ্ছা আপু আমি লাবণী, গল্পটা খুব নাইস বাট ভয়ের, আপু একদিন ক্লাসিক নিয়ে কুয়াশা করো, ক্লাসিক নিয়ে করেছি, সামনেই আছে, অপেক্ষা করো শুনতে পাবেন। আপু আমার বাসা খুলনা খালিশপুর, আমি কুয়াশা খুব লাইক করি। তানভীর রুবেল লিখেছেন রূপগঞ্জ থেকে, আপু আমার মনে হয় এটা কোনো জিন নয়, ওই কবরস্থানের লাশের খারাপ আত্মা হবে। সুখ পাখি লিখেছে সবার সেরা কুয়াশা, থ্যাংক ইউ কুয়াশা টিম, শামিন আপু আপনার ভয়েসটা অনেক নাইস, অনেক ধন্যবাদ। রুবেল হোসেন লিখেছেন, আপু কেমন আছো, গল্পটা খুব ভয়ঙ্কর, শরীর শিউরে উঠছে, একটু ভয় লাগছে, আমি কুয়াশার ভক্ত হয়ে গেলাম, নিউ ফ্রেন্ড, ওকে কেমন আছো আপু, আপু আজকে স্টোরিটার মধ্যে ভয় নেই কিন্তু তারপরেও ভয় করছে, এখন কুয়াশা শুনছি, আমি আরমান চিটাগং থেকে, এটা বেশ আগে এসে গেছে, আমার মনে হয় আরমান গল্পটা শেষ হওয়ার পর তোমার ডেফিনেটলি ভয় লেগেছে আরো বেশি। আপু ভয় আমার গা ছমছম করছে, শিক্ত খান লক্ষ্মীবাজার থেকে লিখেছেন। আমি মামুন চিটাগং থেকে, আপু কোনোদিন SMS করিনি, প্লিজ SMSটা পড়বেন, ভূতের গল্প ভালো লাগছে আপু, থ্যাংক ইউ। আর মাসুদ লিখেছে দিনজিরা থেকে, আজকের গল্পের নাম পরশ গোরস্থানের, সরি গোরস্থানের জিন না, শামিন আপু কাহিনীটা খুব সুন্দর হয়েছে, ললিত চাকমা রাঙামাটি থেকে বলছি। আমি হৃদয় হাসান গাজীপুর থেকে, আজকের কুয়াশার প্রথম স্টোরিটা জোশ লাগছে কারণ ওই গল্পের একটা নাটক আছে যেটা আমি দেখেছি, ওকে তো আজকে এই পর্যন্তই থাক, আমাকে বিদায় নিতে হচ্ছে, আমার সঙ্গে আবার কথা হবে আগামীতে, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
Kuasha.